আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসপ্তাহের রিসালা মন জয় করার ফজিলত এই বয়ানটি শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিআই দামাত বরকাতুল আলিয়া 22 রমজানুল মোবারক 1424 হিজরি মোতাবেক 17 নভেম্বর 2003 সালে দাওয়াতে ইসলামের সুন্নাত দ্বারা ইজতিমায় করেছিলেন যা আল মদিনাতুল ইলমিয়ার একটি শাখা বয়ানাতে আমির আহলে সুন্নাত সংকলন করেছেন দুয়ায়ে আত্তার হে আল্লাহ পাক যে কেউ এই পুস্তিকা মন জয় করার ফজিলত পড়ে বা শুনে নিবে তাকে মুসলমানদের হৃদয়ে খুশি প্রবেশকারী বানিয়ে তার মা বাবা সহ পুরো পরিবারকে জান্নাতুল ফেরদৌসে বিনা হিসেবে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে যে এই ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার দিদার হয়ে গেল একবার মদিনায় মুনাওয়ারায় 1405 হিজরিতে জিয়ারতের সময় আমার অর্থাৎ আমির আহলে সুন্নাত হযরত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার এক পীর ভাই মরহুম হাজি ইসমাইল আমাকে এই ঘটনাটি বললেন যে 2 বা 3 বছর আগে প্রায় 85 বছরের একজন মহিলা সোনালী জালির মুখোমুখি সালাম পেশ করার জন্য উপস্থিত হলো এবং তার হৃদয় ভাঙ্গা আওয়াজে সালাতু সালাম পেশ করা শুরু করলো হঠাৎ এক মহিলা কিতাব থেকে দেখে দেখে খুবই চমৎকার উপাধিতে সালাতু সালামের উপহার পেশ করছিল এটা দেখে বেচারী অশিক্ষিত বৃদ্ধা মহিলার মন খারাপ হতে লাগলো সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো লেখাপড়া জানি না যে সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা সালাম আরজ করব আমার মতো অশিক্ষিত মানুষের সালাম আপনার কি পছন্দ হবে অতঃপর ওই মহিলাটির হৃদয় ব্যথাতুল হলো এবং কান্নাকাটি করে চুপ হয়ে গেল রাতে যখন ঘুমালো তখন ঘুমন্ত ভাগ্য চমকে উঠল কি দেখল শিওরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন জবান মুবারক নড়ে উঠল রহমতের ফুল ঝরতে লাগলো শব্দাবলী কিছুটা এরকম ছিল তুমি হতাশ কেন হচ্ছ শোনো আমি সর্বপ্রথম তোমার সালাম কবুল করলাম হে আশিকানে রসুল আপনারা শুনলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলামদের মন জয় করার কতটুকু খেয়াল রাখেন যে কোনোভাবে যেন তার কোন গোলামের মন ভেঙে না যায় আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের প্রতি উৎসর্গিত হন ভাঙ্গা হৃদয় তার দরবারে কবুল এবং তিনি ভাঙ্গা হৃদয়ের মন জয় করেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর বলেছেন শুনতে হ্যায় কি মাহশার মে সির্ফ উনকি রসাই হ্যায় গর উনকি রসাই হ্যায় লো জব তো বন আই হ্যায় ইউ তো সব উনকি হ্যায় শুনতে হ্যায় কি মহশর মে সিফ উনকি রসাই হ্যায় গর উনকি রসাই হ্যায় লো জব তো বন আই হ্যায় ইউ তো সব উনহি কা হ্যায় পর দিল কি আগর পুছো ইয়ে টুটে হুয়ে দিল হি খাস উনকি কামাই হ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের একটি ঝলক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার গোলামদের মন খুশি রাখতেন এবং কখনো কারো মনে কষ্ট দিতেন না যেমন হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রায় 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন বলেন আমি 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো বলেননি যে এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করনি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি খুবই খেয়াল রাখতেন যে কারো হৃদয় যেন না ভাঙে আহ তারা কত মন্দ আর অপছন্দনীয় লোক যারা অকারণে মানুষের মন ভাঙতে থাকে কাউকে চোখ রাঙিয়ে কাউকে ধমক দিয়ে আর কাউকে ধাক্কা দিয়ে মনে কষ্ট দেয় কিছু লোক এইভাবেও মানুষকে কষ্ট দেয় যে দেরিতে আসার পরও মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার জন্য পেছনের কাতারের পা ডিঙ্গিয়ে সামনে যায় এবং অন্যদেরকে ধাক্কা দিয়ে সামনে যাবার চেষ্টা করে না জানি কত মানুষের মনে কষ্ট দিয়েছে এবং কতজনকে মাআযাল্লাহ কুনুই ও লাথি মেরেছে অথচ এমন করতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে অতএব হাদিসে পাকে রয়েছে যে ব্যক্তি জুমার দিন মানুষের গর্দানের উপর পা টপকিয়ে টপকিয়ে যায় সে জাহান্নামের দিকে সেতু তৈরি করলো এর একটি অর্থ এটি যে সেটার উপর দিয়ে মানুষ জাহান্নামে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসে পাকে ইত্তেখাদা জিসরন শব্দটি রয়েছে, এটিকে মারুফ ও মজহুল উভয় পদ্ধতিতে পড়া হয়। এই অনুবাদটি মারুফ রীতিতে করা হয়েছে এবং যদি মজহুল রীতিতে পড়া হয় তাহলে এর অর্থ হবে যে তাকে একটি সেতুতে পরিণত করা হবে, অর্থাৎ যেভাবে সে মানুষের ঘাড়ের উপর দিয়ে গেছে সেভাবেই বিচার দিবসে তাকে জাহান্নামের যাওয়ার একটি সেতুতে পরিণত করা হবে এবং লোকেরা তার উপর দিয়ে আরোহণ করবে। একবার ভাবুন তো, যদি পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং এই ভিড়ের মধ্যে কেউ পড়ে যায় আর লোকেরা তার উপর দিয়ে হেঁটে যায়, এমনকি জুতা পরা কোনো ব্যক্তিও, কোনো স্যান্ডেল পরা ব্যক্তি দৌড়াচ্ছে আর কেউ লাথি আর কেউ ঘুষি মারছে আর সে পদদলিত হচ্ছে, এভাবে তো আমার মনে হয় সে হালুয়া হয়ে যাবে। এটা কত কঠিন ব্যাপার, এজন্য মানুষের মনে কষ্ট দেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, নেক কাজ করতে গিয়ে মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা জরুরি। এমন অনেক ভালো কাজ আছে যা একজন মানুষ মনে করে তা করেনি, কিন্তু এই ভালো কাজগুলো করতে গিয়ে সে বহু মানুষের হৃদয় ভেঙে ফেলে এবং নিজে গুনাহগার হয়ে যায়। শয়তান এমন লোকদের নিয়ে হাসাহাসি করে, কেননা নেকির বিষয়ে অপরের মনে কষ্ট দেওয়া ব্যক্তি বোকা মানুষ মনে করে যে সে আল্লাহ পাককে খুশি করছে, অথচ সে আল্লাহ পাককে কঠিন ভাবে নারাজ করে উভয় হাতে নিজের জন্য জাহান্নামের আগুন নিচ্ছে। এই বিষয়টি বোঝার চেষ্টা করুন যে নাত মাহফিলে অংশগ্রহণ করা সওয়াবের কাজ, কিন্তু যদি কেউ রাত দুইটা পর্যন্ত নাত মাহফিলে অংশগ্রহণ করতে থাকে আর ঘরে মা অসন্তুষ্ট হয়ে অপেক্ষা করতে থাকে যে না জানি কখন আমার ছেলে ঘরে আসবে, অতঃপর এই সেই বাবাকেও টেনশনে ঘুমাতে দেয়নি অথচ তাকে সকালে চাকরিতে যেতে হবে, এখন যদি কেউ এভাবে নাত মাহফিলে অংশগ্রহণ করে মনে করে যে আমি উচ্চ মাপের ইবাদত করছি, তবে এটি অনেক বড় ভুল হবে। এমন ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে গুনাহগার এবং জাহান্নামের আগুনের উপযুক্ত হবে। মনে রাখবেন, নাত মাহফিল যদিও বা ভালো কাজ, কিন্তু মা বাবার আনুগত্য করা ফরজ। হে আশিকানে রসুল, পিতা মাতার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ তারা গুনাহ অর্থাৎ আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করার নির্দেশ না দেয়। যদি মা বাবা নামাজ পড়তে বাধা দেয় তবে তাদের কথা মানা যাবে না, কেননা নামাজ না পড়া অবস্থায় আল্লাহ পাক ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হবে। একইভাবে যদি মা বাবা শরীয়তের বিনা অনুমতিতে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়তে নিষেধ করে এবং ঘরে নামাজ পড়তে বলে, তবে এহেন অবস্থায়ও তাদের কথা মানা যাবে না। হ্যাঁ, যদি বাধা দেওয়ার কোনো শরীর কারণ থাকে, যেমন মা বাবা অসুস্থ হয়, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ না থাকে, তবে এই অবস্থায় ঘরে নামাজ পড়ার অনুমতি রয়েছে। এই নীতিটি মনে রাখবেন যে পিতামাতার অবাধ্যতা হয় এমন কোন নফল কাজ করা উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি পিতামাতা কাউকে নফল হজ করতে নিষেধ করেন তবে সে যেতে পারবে না, আর যদি সে যায় তবে সে গুনাহগার হবে, কারণ পিতামাতার আনুগত্য করা ফরজ। হে আশিকানে রসুল, আমাদের এই ভূমিতে অর্থাৎ পৃথিবীতে অত্যন্ত সাবধানতার সাথে বিচরণ করা উচিত। যখন আমরা এই পৃথিবীতে এসেছি তখন যেন আমরা নিজেদেরকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন করেছি, এমন নয় যে এখন আমাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু হবে। আমরা কখনোই আমাদের ইচ্ছার মালিক নই, বরং আমাদের লাগাম অন্য কারো হাতে। বিষয়টি এভাবে ভাবুন, যদি কেউ দিনে 8 ঘন্টা কাজ করার সিদ্ধান্ত নেয় তাহলে এখন সেই 8 ঘন্টা কোম্পানির প্রধানের হাতে থাকে, তিনি যেদিকেই ইচ্ছা সেদিকে তা ঘোরাতে পারেন। যদি তিনি তার কর্মচারীকে টাকা গুনতে আদেশ দেন তাকে সেই কাজ করতেই হবে, যদি তিনি চা আনতে বলেন কর্মচারীকে জি মহাশয় বলে চা আনতে যেতে হবে। মনে রাখবেন, বান্দা বাধ্য, তাকে লাগাম লাগিয়ে দেয়া হয়েছে এবং লাগামটি অন্য কারো হাতে। আল্লাহ পাকের শপথ, যখনই লাগাম টানা হবে বান্দা সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে যাবে। বান্দা তো অনেক কিছু চায় যে এটাও করে ফেলি সেটাও করে ফেলি, তার মন চায় বড় বড় কাজ করতে আর বড় বড় প্লাজা তৈরি করতে, কিন্তু প্রত্যেক বান্দা এসব করতে পারে না কারণ তার লাগাম অন্যের হাতে রয়েছে। এই পৃথিবীতে কেউ চায় না সে অসুস্থ হোক, কিন্তু সে অসুস্থ হতেই থাকে। কেউ চায় না তার মাথায় ব্যথা হোক, কিন্তু তার মাথা ব্যথা হতেই থাকে, কারণ লাগাম অন্যের হাতে। যাই হোক, বান্দা অনেক দাম্ভিকতা করে কিন্তু তার মাথা ব্যথা হলে তার প্রতিকার তার হাতে থাকে না, আর জ্বর হলে সে বিছানায় লুটিয়ে পড়ে, কারণ লাগাম অন্যের হাতে। কে বৃদ্ধ হতে চায়? সবাই তরুণ থাকতে চায়, কিন্তু বার্ধক্য আসতেই থাকে। আর তখন একজন বৃদ্ধ যখন বার্ধক্য থেকে তার যৌবনের দিকে তাকায় তখন সে আকুল হয়ে দীর্ঘ শ্বাস ফেলে। নিশ্চয়ই যার কোটি কোটি টাকা আছে সে টাকা দিয়ে শুধু ওষুধই কিনতে পারে, আরোগ্য নয়। একইভাবে টাকা বার্ধক্যকে আটকাতে পারে না, যৌবনও কিনতে পারে না। কোটি কোটি টাকা দিয়েও যৌবনের একটি দিন বা একটি ঘন্টাও কেনা যায় না। যখন একজন মানুষ এতই অসহায় তখন কেন সে আল্লাহর কাছে নত হবে না, তার অবাধ্যতা পরিহার করবে না এবং তারই হয়ে যাবে না, যার হাতে সব কিছু এবং কিয়ামতের দিন প্রত্যেকেই তার সামনে হাজির হতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, বয়ানের শুরুতে আপনারা মন জয় করার অর্থ সম্পর্কে শুনেছেন যে মন জয় করা এমন গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো মনে কষ্ট দেননি। অতই না হতভাগ্য সেই ব্যক্তি যে নিজের স্বার্থে কাজের জন্য অন্যের মনে কষ্ট দেয়, কারো উপহাস করে, কাউকে কটাক্ষ করে, কাউকে দেখে অট্টহাসি দেয়, মোট কথা নানাভাবে মানুষের মনে কষ্ট দেয়, মুসলমানের মন জয় করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন জয় করার অসংখ্য উদাহরণ দিয়েছেন, যার মধ্যে একটি হল যখন কেউ তার মজলিসে উপস্থিত হতো তখন তিনি তার জন্য জায়গা করে দিতেন। মাঝে মাঝে এমনও হতো যে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানকে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য জায়গা করে দাও। জায়গা করে দেওয়ার প্রকৃত তাৎপর্য কি? সর্বশক্তিমান আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন। তবে এর একটি তাৎপর্য হলো এই যে, এমনটি করার মাধ্যমে আগত মুসলিম ভাইয়ের জন্য একটি জায়গা উন্মুক্ত হয়ে যাবে এবং সে আরামে বসতে পারবে, আর এর মধ্যে মুসলিমকে সান্ত্বনা দেওয়া অন্তর্ভুক্ত। ভেবে দেখুন, সেই ভাগ্যবান ব্যক্তি যার জন্য স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্থান থেকে সরে যাচ্ছেন, নিশ্চয়ই তার মন কতই না খুশি হবে, বরং তার মন মদিনা মদিনা হয়ে যাবে এবং সে নিশ্চয় ভাববে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এতটা গুরুত্ব দিয়েছেন। দেখুন, আগত কোন ব্যক্তির জন্য একটু সরে যাওয়া কত ভালো একটি কাজ, এতে শরীরে কোনো ক্ষতি হয় না। কিন্তু এখন এই সুন্নাতটি প্রায় শেষ হয়ে গেছে, বরং আমাদের অবস্থা হলো এই যে, যখন আমরা কাউকে আসতে দেখি তখন তার বসার কারণে জায়গা আরো সংকীর্ণ হয়ে যাওয়ার ভয়ে আমরা আরো ছড়িয়ে বসে পড়ি, ফলে সরে যাওয়ার পরিবর্তে আমরা তার জন্য জায়গা আরো সংকীর্ণ করে ফেলি। যদিও হাদিসে মোবারকায় আমাদেরকে মুমিনের প্রতি নম্র হতে উৎসাহিত করা হয়েছে, কিন্তু আমরা অনমনীয় হয়ে যাই। একটু সরে বসার দুইটি উপকার ইসলামী ভাইরা আমাকে অর্থাৎ আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়াকে বারবার দেখেছে। হয়তো ফজরের সুন্নতের দর্শের মাঝখানে যখন মুবাল্লিগ ঘোষণা করে যে কাছাকাছি এসে বসুন, তখন আমি একটু সরে বসি। এমনকি যদি সে তিনবার ঘোষণা করে তবে আলহামদুলিল্লাহ আমি তিনবার সরে বসি। সরে বসার দুইটি উপকার হয়, নাম্বার ১ মুবাল্লিগের স্পৃহা বৃদ্ধি পায়, নাম্বার ২ অনেক ইসলামী ভাই আমাকে সরে যেতে দেখে মুচকি হাসে এবং খুশি হয়ে থাকে। এইভাবে প্রত্যেকের হৃদয়ে খুশি প্রবেশ করে, যা দ্বারা আমিও ইনশাআল্লাহ সওয়াব পাব। হে আশিকানে রসুল, যখন দর্স ও বয়ানের পূর্বে মুবাল্লিগ বয়ান করে যে কাছাকাছি এসে বসুন, তখন সামান্য একটু সামনে গিয়ে জায়গা করে দিন। এর দ্বারা মুবাল্লিগের হৃদয় খুশিতে মদিনা হয়ে যাবে, আর সে মনে করবে যে লোক আমার কথাকে গুরুত্ব দিচ্ছে। মনে রাখবেন, দিন ইসলামে মুসলমানদের হৃদয়ে খুশি প্রবেশ করানোকে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। এটির অনুমান এটা থেকে করতে পারেন যে, যদি কেউ সম্পদের মাধ্যমে তার স্বীয় মুসলিম ভাইয়ের মন খুশি করতে না পারে, তবে তাকে হুকুম দেওয়া হয়েছে যে হাসি মুখে ও সুন্দর ব্যবহারের মাধ্যমে তার মন খুশি করা। যেমন হাদিসে পাকে রয়েছে, মুসলমানের সামনে মুচকি হাসাও সাদকা। অপর এক হাদিসে পাকে বলা হয়েছে, তুমি তোমার সম্পদ দিয়ে মানুষকে খুশি করতে পারবে না, বরং তোমার সদাচার ও উত্তম চরিত্র দিয়ে তাদের খুশি করো। একজন মুসলমানের হৃদয়ে সুখ নিয়ে আসা সম্পর্কে কি বলা যেতে পারে? হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফেঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের হৃদয়ে সুখ নিয়ে আসে, তখন আল্লাহ পাক সেই সুখ থেকে একজন ফেরেশতা সৃষ্টি করেন যে আল্লাহ পাকের ইবাদত করে এবং আল্লাহ পাকের একত্ববাদ ঘোষণা করে। অতঃপর যখন সেই বান্দা মারা যায়, তখন ওই খুশির ফেরেশতা তার কবরের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারছো? বান্দা বলে, চিনতে পারছি না। তখন খুশির ফেরেশতাটি উত্তর দেয়, আমি সেই সুখের রূপ যা তুমি অমুক মুমিনকে দিয়েছিলে, তখন আমি তোমাকে ভয়ের মধ্যে অর্থাৎ কবরের ভয়ে স্বস্তি দিবে, এখন আমি তোমাকে ভয়ের মধ্যে অর্থাৎ কবরের ভয়ে স্বস্তি দিব, আমি তোমাকে তোমার প্রমাণ অর্থাৎ মুনকার নাকিরের প্রশ্ন উত্তর বলে দেব এবং আমি তোমাকে সত্যের বাণীর মাধ্যমে অটলতা দান করব। আমি বিচার দিবসে তোমার কাছে আসব এবং তোমার জন্য সুপারিশ করব এবং জান্নাতে তোমার স্থান দেখিয়ে দিব। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, মুসলমানদের হৃদয়ে খুশি প্রবিষ্ট করা কত বড় প্রতিদানের কাজ। এজন্য দরস ও বয়ানকারী মুবাল্লিগ অত্যন্ত সৌভাগ্যবান যে, না জানি সে কত খুশির কথা বলে মানুষের অর্থাৎ মুসলমানদের হৃদয়ে খুশি প্রবেশ করিয়ে দেয়, কত সওয়াব অর্জন করে এবং কতজন খুশির ফেরেশতা তার জন্য সৃষ্টি করা হয়। ইনফিরাদি কোশিশকারী ব্যক্তি অর্থাৎ যে মানুষকে বুঝায়, সেও বড় ভাগ্যবান, কেননা সে মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করে এবং তাদের হৃদয়ে আনন্দ দেয়। মনে রাখবেন, যে ইসলামী ভাই মিশুক প্রকৃতির হয়, সে কোনো না কোনো সময় মানুষের মন জয় করার পথেও করতে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষের সাথে মুখ ফুলিয়ে সাক্ষাৎ করে এবং অনেক মুসলমানদেরকে নিজের কাছে আসতে দেয় না, তারা অনেকগুলো সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফেঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত আছে যে, যখন খুশির কারণে সৃষ্ট ফেরেশতা কবরের কাছে আসবে, তখন সে বলবে, আমি তোমাকে সুপ্রতিষ্ঠিত কথার দ্বারা সুপ্রতিষ্ঠিত ভিত্তি দান করব। মনে রাখবেন, সুপ্রতিষ্ঠিত বাণী বলতে সেই সত্যকে অর্থাৎ ইমানের বাণীকে বোঝায়, যার উপর আল্লাহ পাকের করুণায় মুমিনদেরকে দৃঢ় ভিত্তি দান করা হয়। যেমনটি সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ রয়েছে, কানজুল ইমানের অনুবাদ, আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন ইমানদারদেরকে শাশ্বত বাণীতে পার্থিব জীবনে এবং পরকালে। আলহামদুলিল্লাহ, একজন মুমিনের মহিমা এই যে, তার উপর যতই বিপদ আসুক না কেন সে ধৈর্য ধারণ করে এবং যা কিছু ঘটুক না কেন জীবনাবসান পর্যন্ত সে ইসলামের ছায়া থেকে সরে যায় না। অতঃপর সে পরকালের প্রথম গন্তব্যে অর্থাৎ কবরে পৌঁছায় এবং আল্লাহর অনুগ্রহে মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করে তখন সে অবিচল থাকে অর্থাৎ সঠিক উত্তর দেয়। তারপর তার কবর প্রশস্ত করে দেয়া হয় এবং তাতে জান্নাতের বাতাস ও সুগন্ধ প্রবেশ করে। কবর থেকে অন্ধকার দূর হয়ে যায় এবং তা আলোকিত হয়ে ওঠে। আকাশ থেকে একটি ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে, আল্লাহ আমাদের সকলকে এই সুপ্রতিষ্ঠিত বাণীর উপর অবিচল রাখুক, আমিন। বিজাহি খাতামিন নাবিগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মন যা করার একটি সহজ পদ্ধতি। হে আশিকানে রসুল, আমাদের জীবনে মন খুশি করার এমন অনেক সুযোগ রয়েছে যার জন্য কাউকে একটি পয়সাও খরচ করতে হয় না, কঠোর পরিশ্রম করতে হয় না, কিংবা কোনো কষ্ট করতে হয় না। উদাহরণস্বরূপ, কেউ আপনাকে বলল, আমি অমুক জায়গায় যেতে চাই, আমাকে ঠিকানাটা বলে দিন। এখন যদি আপনি হাসি মুখে তাকে ঠিকানাটা বুঝিয়ে দেন অথবা তার সাথে দুপা হেঁটে তাকে কাঙ্ক্ষিত ঠিকানাটা বলে দেন, তবে এটিও একজন মুসলমানের জন্য এক প্রকার খুশি করা ও স্বভাবের কাজ। একইভাবে যদি কোনো অসহায় ব্যক্তি কোনো ভারী জিনিস তুলে তার মাথায় বা কাঁধে রাখার চেষ্টা করে কিন্তু তা করতে না পারে, তবে আপনি সেটি তুলে তার মাথায় তুলে দিন, অথবা সম্ভব হলে আপনার কাঁধে তুলে নিয়ে তাকে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছিয়ে দিন। যদি দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত ইসলামী ভাই এমনটি করে, তবে সে অনেক উপকার অর্জন করতে পারবে। যেমন, যার বোঝা উঠানো হবে তার হৃদয় থেকে এমন দোয়া বের হবে যে সে লোককে বলবে, দাওয়াতে ইসলামের লোকেরা খুব ভালো, এবং তাদেরকে নিজের ঘটনাটি খুলে বলবে, একদিন আমি একটি ভারী বোঝা উঠাতে পারছিলাম না, তখন দাওয়াতে ইসলামী বলা মানুষটি আমার ভারী জিনিসটা নিজের কাঁধে উঠিয়ে নিয়ে আমার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। মাশা আল্লাহ, দাওয়াত ইসলামী ওয়ালারা অনেক মন খুশি করে এমন এবং উদার মনের হয়ে থাকে। একইভাবে যার বোঝা উঠানো হবে হয়তো সে দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাবে এবং এই ছোট মন জয় করার কারণে সংশোধন হয়ে যাবে। এর বিপরীত, যদি কেউ দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত কোন ইসলামী ভাইকে তার জিনিসপত্র মাথায় নিতে বা কাঁধে নেয়ার আবেদন করে আর সে তাকে সাহায্য না করে, তবে হতে পারে এমনটি করার কারণে সে মনে কষ্ট পাবে এবং তার সন্তানদের বলবে, দেখো বাবা, দাওয়াতে ইসলামী ওয়ালাদের কাছে যেও না, এরা ভালো লোক না। আমার একবার শরীর খারাপ ছিল, তখন আমি আমার জিনিসগুলো উঠাতে পারছিলাম না, তখন এক দাওয়াতে ইসলামী ওয়ালাকে সাহায্য করার জন্য অনুরোধ করলাম, তখন সে মুখ ফিরিয়ে নিল এবং জেনে বুঝে নিজেকে এমনটি প্রকাশ করলো যে সে আমার কথা শুনেই নাই, তারা অনেক কঠোর ও জালিম লোক, ইত্যাদি ইত্যাদি। দেখুন, সামান্য অসাবধানতার কারণে সামনের লোক মা'আযাল্লাহ কুধারণা ইত্যাদির মতো অনেক গুনাহে লিপ্ত হতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, মন জয় করার বিষয়টি শুধুমাত্র বড়দের সাথেই সীমাবদ্ধ নয়, বরং বাচ্চাদের সাথেও করা উচিত এবং যথাসম্ভব সকল বাচ্চাদের সাথে এক সমান আচরণ করুন। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ লোক এই বিষয়ে উদাসীন, সেটা হলো এভাবে যে আমরা কিছু বাচ্চাদের বেশি আদর করি আর কিছু বাচ্চাদের কম, যার কারণে বাচ্চাদের মধ্যে বঞ্চিত হওয়ার বিষয়টি সৃষ্টি হয়ে থাকে। সাধারণত ছোট বাচ্চারা পিতা মাতার বেশি আদরের হয়ে থাকে। যেমন, যদি একটি সন্তানের বয়স 3 বছর এবং অন্যটির বয়স 1.5 বছর হয়, তবে মা বাবা 1.5 বছর বয়সী শিশুটিকে বেশি ভালোবাসবেন, কিন্তু বাবা মা যদি তাকে শুধু চুমু দেন, প্রশ্রয় দেন এবং খেলনা দেন, তবে 3 বছর বয়সী শিশুটি আপাত দৃষ্টিতে বাবা মাকে কিছু বলবে না, কিন্তু অজান্তে তার হৃদয়ে বাবা মায়ের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করবে। তারপর বৃদ্ধ বয়সে যখন বাবা মা তার প্রয়োজন অনুভব করবেন, তখন সে হয়তো তা প্রকাশ করবে। ততদিনে 1.5 বছর বয়সী শিশুটি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাবে, অর্থাৎ সে বিদ্রোহী হয়ে উঠবে, কারণ যখন তৃতীয় সন্তানের জন্ম হয়েছিল তখন বাবা তাকেও উপেক্ষা করে তার সমস্ত মনোযোগ তৃতীয় সন্তানের উপর দিয়েছিলেন। এইভাবে একে একে সব সন্তানই বাবা মায়ের উপর অবিশ্বাস করতে শুরু করবে এবং বৃদ্ধ বয়সে খুব ব্যয়বহুল হয়ে উঠবে। তারা অসহায়ভাবে বাবা মায়ের অবাধ্য হয়ে তাদের পরকাল নষ্ট করবে, কিন্তু এই সবকিছু ঘটবে অনেক আগে বাবা মায়ের অবহেলার কারণে। মনে রাখবেন, শিশুরা দেখতে ছোট হলেও তাদের মধ্যে কিছুটা বোধশক্তি নিশ্চয় থাকে, এমনকি তারা তাদের বাবা মাকে চিনতে পারে বলেই তাদের কাছে ছুটে যায়। যদি তাদের বোধশক্তি না থাকতো তাহলে অন্যেরা ডাকলে তারা কেন তাদের কাছে ছুটে যায় না এবং ভয় পায়? যদি খুব ছোট অপরিণত একটি শিশুকে বাবা ছাড়া অন্য কেউ কোলে তুলে নেয়, তাহলে সে দৌড়ে পালায়, বাবার দিকে তাকায়, হাত নাড়ায় এবং নিজের ভাষায় চিৎকার করে বলে, বাবা আমাকে কোলে তুলে নাও। বোঝা গেল যে শিশুদের মধ্যে নিশ্চয় এমন এক বোধশক্তি থাকে যার মাধ্যমে সে তার বাবা মায়ের আচরণ লক্ষ্য করে, কিন্তু অসহায় ও নিঃস্ব হওয়ায় সে কারো কাছে কথা বলতে বা অভিযোগ করতে পারে না। কিন্তু যখন সে বড় হবে তখন সে অবশ্যই অন্যদের কাছে তার বাবা মায়ের আচরণের কথা বলবে। আমার সাথে, অর্থাৎ আমির আহলে সুন্নাতের সাথে সাক্ষাতের সময় অনেকেই বলেন যে তারা শৈশবে তাদের মা অথবা বাবার কাছ থেকে ভালোবাসা পায়নি। যেহেতু দাওয়াতে ইসলামী একটি মহান সংগঠন এবং এর মাধ্যম হল জনগণ, তাই মুবাল্লিগরা সময় সময় এই ধরনের কথা শুনে থাকেন। যদিও দাওয়াতে ইসলামীর দিনী পরিবেশের সাথে সব ধরনের মানুষই যুক্ত, তবে সাধারণ সমাজের নিপীড়িত ও ভগ্ন হৃদয় মানুষেরাই এর প্রতি বেশি আকৃষ্ট হয়। অপরদিকে সমৃদ্ধ, সচ্ছল এবং যারা বিলাসিতায় বেড়ে উঠেছে তারা খুবই অনিচ্ছুক, প্রধানত দরিদ্র শ্রেণী দিনই দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের দিকে ঝুঁকে পড়ে। যদিও ধনী ব্যক্তিরাও দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে যুক্ত এবং আল্লাহ পাকের রহমতে তারা তাদের দাড়ি সাজিয়েছে, জুলফি রেখেছে, পাগড়ি সাজিয়েছে এবং সুন্নাপূর্ণ ইজতিমা সমূহ ও কাফেলাগুলোতে অংশগ্রহণ অব্যাহত রেখেছে, কিন্তু দরিদ্রদের তুলনায় এমন লোকের সংখ্যা খুবই কম। এভাবে বুঝুন, যদি একজন ধনী ব্যক্তি দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে এর বিপরীতে 50 বরং 75 জন দরিদ্র ব্যক্তি সম্পৃক্ত আছে। সুতরাং ধনীদের সংখ্যা খুবই কম। বাচ্চাদের প্রতি আমির আহলে সুন্নতের ভালোবাসা, এটা বাস্তব যে ছোট বাচ্চারা মা বাবার অনেক প্রিয় হয়ে থাকে এবং মন চায় যে তাদেরকে আদর করা হয়। কিন্তু যখন আমি অর্থাৎ আমির আহলে সুন্নত আমার বাচ্চাদেরকে আদর করতাম, তখন আমার প্রচেষ্টা ছিল সকলকে এক সমান আদর করার। কেননা যদি আমি সকল বাচ্চাদের উপস্থিতিতে শুধুমাত্র একজনকে আদর করি, তো এটার সম্ভাবনা ছিল যে অন্য বাচ্চাদের হৃদয়ে আমার ভালোবাসা কমে যেত। আমি তাদের মধ্যে কাউকে চুম্বন করতাম তো আরেকজনকে বুকে টেনে নিতাম এবং তৃতীয় জনকে কোলে নিয়ে কিছুক্ষণ দোলনা দিতাম। যদি আপনি এইভাবে বাচ্চাদেরকে আদর করা শিখে ফেলেন, তবে ইনশাআল্লাহ কোনো বাচ্চাও বড় হয়ে বিদ্রোহী হয়ে উঠবে না। আমির আহলে সুন্নত দামাত বারকাতুল্লাহ আলিয়ার মন জয় করার ধরন। আমির আহলে সুন্নত দামাত বারকাতুল্লাহ আলিয়া বলেন, দাওয়াত ইসলামের সূচনা লগ্নে যখন কাফেলা পরিভাষা ছিল না এবং কাফেলাকে ওয়াফদ বলা হতো, তখন আমি বেশিরভাগ বয়ান করতাম। যদিও বা তখন মাদানী উদ্দেশ্য এর জন্য নির্দিষ্ট শব্দগুলি ছিল না, কিন্তু আমার মাথায় এটাই ছিল যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমি শয়তান ও নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ অব্যাহত রেখেছি। আর হাদিসে পাকে রয়েছে, মুজাহিদ হলো সে যে তার নফসের সাথে জিহাদ করে। যাই হোক, ছুটির আগের দিন আমি আমির আহলে সুন্নত ঘোষণা করতাম যে আগামীকাল ছুটি, আমরা বিকেলে অমুক সময়ে বাড়ি থেকে বের হব এবং অমুক মসজিদে আসরের নামাজ, অমুক মসজিদে মাগরিবের নামাজ এবং অমুক মসজিদে এশার নামাজ অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, যখন আমি ঘোষণা দিতাম, 80-90 এমনকি 100 ইসলামী ভাই একত্রিত হতেন এবং তারপর বিভিন্ন মসজিদে গিয়ে নেকি দাওয়াতের সারা জাগিয়ে দিতাম আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে। তখনও আমার মনে মুসলমানদের মন খুশি করার মন মানসিকতা ছিল। অনেক নতুন নতুন ইসলামী ভাই সুন্নত ভরা বয়ান শুনতে আসতেন এবং আমি এটা নিশ্চিত করার চেষ্টা করতাম যে একবার কেউ এলে সে যেন এই দিনী পরিবেশ ছেড়ে না যায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি ইসলামী ভাইদের মনের অবস্থা জিজ্ঞাসা করতাম এবং হাঁটার সময় এক হাতে একজন ইসলামী ভাইয়ের কাঁধে হাত রাখতাম, অন্য হাতে আরেকজনকে জড়িয়ে ধরতাম এবং এরই মধ্যে তৃতীয় আরেকজন ইসলামী ভাইয়ের সাথে আলাপ শুরু করতাম। এভাবে আলহামদুলিল্লাহ শুরু থেকেই মুসলমানদের মন জয় করার মানসিকতা আমার ছিল। মন জয় শুধুমাত্র মুখে বললেই হয়ে যায় না, বরং যতক্ষণ না ওই কাজের জন্য নিজেকে উৎসর্গ দিবেন না, ওই কাজটি পরিপূর্ণ হবে না এবং আমলি ভাবে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, ততক্ষণ এই কাজটি হবে না। যদি আমরা মুসলমানদের মন জয়কারী হয়ে যাই, তবে ইনশাআল্লাহ আমাদের জন্য সওয়াবে জারিয়ার ভান্ডার লেগে যাবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী অসংখ্য মুবাল্লিগ প্রস্তুত হয়ে দুনিয়াতে নেকি দাওয়াতে সারা জাগিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের রহমতের উপর আমার প্রত্যাশা যে তার দয়া অনুগ্রহে এই মহান কাজটির মধ্যে আমার অবদানও রয়েছে। কেননা আলহামদুলিল্লাহ আমিও খুব অনেক প্রচেষ্টা চালিয়েছি। মে তো তনহা হি চলা থা জানিবে মঞ্জিল মগর এক এক আতা গয়া কারওয়া বনতা গয়া। হে আশিকান রসুল, আপনারা মনস্থির করুন যে আপনারা কখনো কারো হৃদয় ভাঙবেন না, বরং সকলকে সন্তুষ্ট করবেন। স্মরণে রাখবেন, যতক্ষণ পর্যন্ত কোনো বৈধ স্বার্থ থাকে ততক্ষণ মানুষের হৃদয়কে সন্তুষ্ট রাখা উচিত। আর যেখানে বৈধ স্বার্থ অর্থাৎ শরীয়ত সন্তুষ্ট না করার নির্দেশ দেয়, সেখানে কাউকে আমলে নেওয়া উচিত নয়। হায়, যদি আমরা মুসলমানরা মানুষকে সন্তুষ্ট করতে শিখতাম এবং তাদের হৃদয় ভাঙা, তাদের নিয়ে ঠাট্টা করা ও অকারণে তাদের দিকে তাকিয়ে থাকা বন্ধ করতাম। স্মরণ রাখুন, তাকিয়ে থেকে কাউকে কষ্ট দেওয়াও পাপ, কিন্তু আজকাল মানুষ এমন ভাবে তাকায় যেন তাকানো কোনো সমস্যাই নয়। হায়, যদি আমরা মুমিনদের প্রতি কোমল ও উদার হতাম। যখন কেউ আমাদের মজলিসে আসে, আমাদের উচিত একটু সরে গিয়ে তার বসার জন্য জায়গা করে দেয়া। একইভাবে যদি কোথাও যাওয়ার সুযোগ পান, বাস বা ট্রেনে নিজের আসনে আরামে না বসে দাঁড়িয়ে থাকা কোনো মুসলমানকে আপনার আসনটি ছেড়ে দিন, যাতে সে কিছুক্ষণ বসতে পারে এবং আপনিও কিছুক্ষণ বসতে পারেন। এভাবে আত্মত্যাগের মাধ্যমে একজন মুসলমানের হৃদয়ে আনন্দ বয়ে আনা যায়। প্রিয় ইসলামী ভাইরা, যদি ভেবে দেখেন একজন মুসলিমের হৃদয় নানাভাবে জয় হতে পারে, যেমন কাউকে উপহার দেওয়া যেতে পারে, কারণ এটিও খুশির একটি উৎস। একইভাবে যদি কোনো মুসলমান পরামর্শ চায়, তবে তাকে ভালো পরামর্শ দেওয়া উচিত, কারণ এটিও তার হৃদয়কে খুশি করবে। একইভাবে ঘুষ ও অন্যান্য অবৈধ পথ পরিহার করে একজন মুসলিমকে চাকরি দেওয়া উচিত, কারণ এতে সে খুশি হবে এবং তার পরিবার নিয়োগকারীর জন্য দোয়া করবে। একইভাবে একজন মুসলিম ভাইকে নিজের পকেট থেকে খরচ করে সুন্নত শেখা ও শেখানোর জন্য কাফেলায় পাঠানো উচিত। এতে তার হৃদয় আনন্দ অনুভব করবে এবং কাফেলা থেকে সে যা কিছু শিখবে তার সওয়াবও প্রেরক পাবেন। এছাড়াও যদি কাফেলা ভ্রমণের বরকতের মাধ্যমে সে মুসলিম ভাই দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে যুক্ত হন, তবে তার মাধ্যমে সে যে নেক আমলই করুক না কেন, ইনশাআল্লাহ প্রেরকও তার প্রতিদান পাবেন। মাকতাবাতুল মদিনার কিতাব ও পুস্তিকাও উপহার হিসেবে দেওয়া যেতে পারে, কারণ সেগুলোতেও অনেক বরকত রয়েছে। মনে রাখবেন, মনকে খুশি করার এই উপায়গুলো আপাত দৃষ্টিতে খুবই সস্তা, কিন্তু পরকালে এগুলো অনেক উপকারী হবে। সুতরাং আমি অর্থাৎ আমির আহলে সুন্নত দামাত বরকাতুল্লাহ আলিয়া পাকিস্তানের বাইরে থাকা থাকা একজন ইসলামী ভাইকে মাদানী মুজাকারার অনেকগুলো ক্যাসেট দিয়েছিলাম। তিনি যখন সেগুলোর মধ্যে পাঁচটি শুনলেন তখন বললেন, এগুলোতে উত্তম ডাক্তারি ব্যবস্থাপত্র, শরীয়তের তথ্য, ঐতিহাসিক তথ্য এবং ফিক তথা ইসলামী আইনশাস্ত্রীয় প্রশ্নের উত্তর রয়েছে। আপনি আমাকে এই ক্যাসেটগুলো আগে দেননি কেন? আমি এখন সবগুলোই শুনব। এই ঘটনাটি এও প্রমাণ করে যে মাদানী মুজাকারা শুনেও নিজের অন্তরকে আনন্দিত করা যায়। হে আশিকানের রসুল, আমাদের বুজুর্গানের দিন রহিমাহুমুল্লাহুল মুবিন মানুষকে কতটা আনন্দিত করতেন তা এই ঘটনা থেকে অনুমান করা যায়। যেমন হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে এক সুদর্শন ছেলের সাথে অত্যন্ত সুন্দরী ও লাবণ্যময়ী এক মেয়ের বাগদান হয়েছিল। হঠাৎ মেয়েটির বসন্ত রোগ হলো এবং সে কুৎসিত হয়ে গেল। মেয়েটির পরিবার আতঙ্কিত হয়ে বলতে লাগলো, এখন কি হবে? ইতিমধ্যে মেয়েটির পরিবার খবর পেল যে বরের দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাচ্ছে এবং তারপর জানা গেল যে সে অন্ধ হয়ে গেছে। মেয়েটির পরিবার এইভাবে সন্তুষ্ট হলো যেহেতু আমাদের মেয়েটি রোগে আক্রান্ত হয়েছে তাহলে ছেলেটিও অন্ধ হয়ে গেছে। তারপর তারা বিয়ে করল এবং 20 বছর সুখে শান্তিতে বসবাস করলো। 20 বছর পর যখন মেয়েটি মারা গেল তখন অন্ধ লোকটির দৃষ্টিশক্তি ফিরে এলো। কি ঘটেছে তা জেনে সবাই অবাক হয়ে গেল। জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই মেয়েটির বসন্ত রোগ হয়েছিল এবং তার পরিবার শোকে মুজমান হয়ে পড়েছিল, তাই আমি তাদের সন্তুষ্ট করার জন্য 20 বছর নিজেকে অন্ধ রেখেছিলাম যাতে তারা ভেঙে না পড়ে। ভাবুন তো, বরের উত্তম চরিত্র তাদের সন্তুষ্ট করার জন্য তাকে 20 বছর অন্ধ রেখেছিল, অথচ আমরা সামান্যতম ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত নই। আমরাই সেই লোক যারা মিষ্টি জিনিস দ্রুত নেই এবং তিক্ত জিনিস থুতু দিয়ে ফেলে দেই। যদিও এমনটা হওয়া উচিত নয়, যেখানে আমাদের এত আরাম ও আয়েশ রয়েছে সেখানে যদি কখনো কোনো কষ্ট বা পরীক্ষা আসে তবে আমাদের ধৈর্যশীল ও অবিচল থাকা উচিত। সর্বশক্তিমান আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং অকৃতজ্ঞতা পরিহার করা উচিত। এই ব্যাপারে একটি শিক্ষণীয় ঘটনা পেশ করা হলো। বর্ণিত রয়েছে, প্রসিদ্ধ আশিকের রাসূল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে কোন এক ব্যক্তি শশা নিয়ে উপস্থিত হল। সুলতান শশাগুলো গ্রহণ করলেন এবং প্রদানকারীকে পুরস্কৃত করলেন। আয়াজ খুব মজা করে খেলেন। এরপর সুলতান দ্বিতীয় আরেকটি কাটলেন এবং আগ্রহ নিয়ে খেতে লাগলেন। তো সেটা এমন তিক্ত ছিল যে মুখে রাখাটাই কষ্ট ছিল। সুলতান অবাক হয়ে আয়াজের দিকে তাকালেন আর বললেন, আয়াজ, এত তিক্ত হওয়ার পরও তুমি কিভাবে খেলে? বাহ, তোমার চেহারায় তো বিন্দু পরিমাণ অনিহার প্রভাবও দেখা যাচ্ছে না। আয়াজ আরজ করল, জনাব, শশাটি আসলে অনেক তিক্ত ছিল, মুখে নিলাম তো আকল বলল ফেলে দাও, কিন্তু ইশক বলে উঠল। আয়াজ, খবরদার, এটা ওই হাত যেটা দিয়ে প্রতিদিন মিষ্টান্ন খাও। যদি একদিন তিক্ত জিনিস পড়ে যায় তবে তাতে কি হয়েছে? এটাকে ফেলে দেয়া ভালোবাসার আদবের পরিপন্থী। সুতরাং ইশকের অনুসরণে আমি তিক্ত শশাটি খেয়ে নিয়েছি। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, গোলাম তার মনিবের মন জয় করার খাতিরে শশার তিক্ততা খেয়ে নিয়েছে, অথচ আমাদের অবস্থা হলো এটা যে আমল করা দূরের কথা, আমরা মন জয় করার ব্যাপারেও জানিও না। হতে পারে এমন ঘটনা শুনে আমাদের মাথায় মানুষের মন জয় করার গুরুত্বটি স্থান করে নিবে, কিন্তু এটা মেনে নিন যে যদি আমরা আমাদের ঘর, এলাকা এবং যেখানে ব্যবসা করি ওখানে জায়েজ পদ্ধতিতে মুসলমানদের মন খুশি করা, একে অপরের সাথে মুসকি হেসে সাক্ষাৎ করা, কাফেলায় সফর করার উৎসাহ প্রদান এবং নেকি দাওয়াতে সারা জাগানোকারী হয়ে যায়, তবে ইনশাআল্লাহ সমাজ খুব দ্রুত সুধরে যাবে। মনে রাখবেন, নাজায়েজ পদ্ধতিতে কারো মন জয় করবেন না। যেমন যদি বাপ তার ছেলেকে বলে যে অমুকের পকেট কেটে আসো, তাহলে চাহে বাবার মনে কষ্ট আসুক না কেন, ছেলে তার বাবার কথা মান্য করবে না, কেননা এটি হারাম কাজ। প্রিয় ইসলামী ভাইরা, মুসলমানের মনে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকা ও কল্যাণের স্বার্থে কথাবার্তা বলা মাগফিরাতের মাধ্যমও হতে পারে। যেমন শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তি ইন্তেকাল করলেন, তার মৃত্যুর পর একজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার কি ফয়সালা করলেন? তিনি উত্তর দিলেন, আমি কখনো কাউকে রাগান্বিত করিনি, আমি সকলের সাথে সদয় আচরণ করেছি এবং তাদের সাথে সদয়ভাবে কথা বলেছি, তাই আল্লাহ পাক এই কাজের জন্য আমাকে সন্তুষ্ট করেছেন এবং ক্ষমা করে দিয়েছেন। আহা, আমরা যদি মুসলমানকে খুশি করতে পারতাম তাহলে আল্লাহ পাক আমাদের উপর খুশি হতেন, আর যদি আল্লাহ পাক খুশি হন তখন তিনি আমাদেরকেও খুশি করেন। যদি আমরা অকারণে মানুষকে রাগিয়ে দিই তাহলে এমন হতে পারে যে আল্লাহ পাক আমাদের উপর রাগান্বিত হবেন, আর যদি আল্লাহ পাক আমাদের উপর নারাজ হন তবে তার কবল থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রাখতে হবে। যখন আমরা এইভাবে আনন্দ ছড়ানো, ঘৃণা দূর করা এবং ভালোবাসা ছড়িয়ে দেয়াকে ব্যাপকভাবে ছড়িয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যখন সব জায়গা থেকে সুন্নাতের ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, কাফেলার সারি গঠিত হবে এবং নেক আমল সর্বত্র ছড়িয়ে পড়বে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মাদানীর লক্ষ্যও এটাই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সুতরাং এই লক্ষ্য পূরণের জন্য কাফেলায় সফর করাকে আপনার অভ্যাসে পরিণত করুন এবং প্রতিদিনের নেক আমলের রিসালা পূরণ করে প্রতি মাসের প্রথম তারিখে আপনার এলাকার জিম্মাদারের কাছে জমা দেয়াকে অভ্যাসে পরিণত করুন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে আপনি সমাজে একজন সৎ ও ধার্মিক ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন। যেহেতু নেক আমলকারী ব্যক্তি আল্লাহর অনুগ্রহে ধার্মিক হয়ে যায়, তাই শয়তান আপনাকে নেক আমলের রিসালা কিনতে বা পূরণ করতে দেবে না। এমনকি যদি আপনার আমল 12টি নেক আমলের উপরও থাকে, তবু সেগুলো চালিয়ে যান ইনশা আল্লাহ, ধীরে ধীরে আপনিও 72টি নেক আমল করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।